মরি যেন ইমানিয়ে ইলাহি, মরি যেন ইমানিয়ে ইলাহি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نويت سنة الاعتكاف প্রিয় ইসলামী ভাইরা, দরুদে পাকের অগণিত ফজিলত ও বরকত রয়েছে। হুজুর সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দশটি নেকি দান করবেন, দশটি গুনাহকে মাফ করবেন, দশটি পদমর্যাদাকে বাড়িয়ে দেবেন। মোবাইল ফোনে, ফেসবুকে, বিভিন্ন আড্ডায় সময়কে অতিবাহিত না করে, অযথা সময়কে পাস না করে, যতটুকু সময় শরীর ভালো লাগছে না, আপনি কাজ হয়ে আছেন সেখানেই পড়তে থাকেন, চোখ বুঝে আছেন সেখানে দুরূদ শরীফ পড়তে থাকেন, অর্থাৎ কোনোভাবে না কোনোভাবে যে কোনো অবস্থাতেই পবিত্র অবস্থায় আমরা এই আমলগুলো করতে থাকি। একটা ঘটনার মধ্যে এসেছে সার সংক্ষেপ, যেহেতু এর প্রাসঙ্গিক এজন্য আরজ করার চেষ্টা করছি। এক কৃষক ব্যক্তি হাল চাষ করতে গেল, সেখানে সে দেখল তিনটা পাঁচ হর, পাঁচ হর ঠিক আছে নর্মালি রেখে দিল, তারপর ঘরে নিয়ে গেল। ঘরে নিয়ে যাওয়ার পর সে ঘরের মধ্যে কৃষানিকে তার স্ত্রীকে দিল ওই পাঁচ হর, সেও রেখে দিল পাথরের আর কি মূল্য, বাস খেলাধুলা করা যাবে, একটা পাথর দেখতে সুন্দর মনে হয়, অনেক সময় আমরা নিয়ে যাই না বাড়িতে এরকম নিয়ে রাখল। রাত্র যখন হল ওই পাথর থেকে আলো বেরোচ্ছে, খুব আলো হয়ে যায়, কৃষান কৃষাণী কৃষক কৃষাণী বলো ভালোই হইল, আমাদের আলো জ্বালাতে হচ্ছে না, ঠিক আছে আলো বের হয়, একটা উপকার পেলাম যাক। প্রতিবেশী যে সে বলল কি ব্যাপার, তোমার ঘরে প্রতিদিন সারা রাত্র আলো জ্বালায় রাখো, তোমাদের তেল কি খরচ হয় না? বলে আরে আমরা তো তেল জ্বালায় রাখি না, বাতি জ্বালাই না, পাথর থেকে আলো বের হয়। এটা যখন নাকি শুনল তার স্বামীকে বলল, এরকম হতে হতে রাজদরবার পর্যন্ত সংবাদ পৌঁছল। তখন বাদশাহ তাকে ডাকল, সর্বশেষ ঘটনা এটাই, বাদশাহ বলল তুমি কি চাও, এই পাথর আমাকে দিয়ে দিবে এর বিনিময়ে কি চাও? বললো আমি কি চাও, বলো ঠিক আছে তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমাকে রাজ দরবারের যে কোষাগার আছে, মণিমুক্তার যে কোষাগার সেটাকে খুলে দেওয়া হবে, তুমি সূর্য উদয় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যত নিতে পারো, জহরত স্বর্ণ রৌপ্য যা আছে এটা তোমার এই পাথরের বিনিময়ে। খুশি হয়ে গেল, গেল সে পাথর দিল, মানে রাজদরবারে সেটা খুলে দেওয়া হয়েছে। সে যাওয়ার পর এত সম্পদ দেখে তার খুশিতে আত্মহারা হওয়ারই কথা, আত্মহারা হয়ে সে দেখে স্বর্ণের খাট, এক কাজ করি কোনোদিন যে আলিশান খাট দেখি নাই, এক কাজ করি এখানে একটু আরাম করি দেখি কেমন লাগে। সে কি করলো, অলসতায় ডুবে সেখানে আরামে মশগুল, এমন ঘুম আসছে রাজদরবারের খাট আলিশান হালত, ঘুমাতে ঘুমাতে সূর্যাস্তের কাছাকাছি, সূর্য অস্ত হয়ে গেছে, উঠছে আরে কি ব্যাপার, কিছু সামান নিয়ে বের হবে, প্রহরী বলে, না এখন আর তোমার সময়, সূর্য অস্তমিত হয়ে গিয়েছে, সময় তোমার শেষ। ঠিক আমাদের জীবনের ব্যাপারটা এমন, তার রহমতের দরজা খুলে দিয়েছে, হে বান্দারা তুমি যত খুশি নিতে থাকো আমার কাছ থেকে, নাও চাও নাও চাও আর নাও। কিন্তু তার মধ্যেও যদি আমরা অলসতায় ঘুমিয়ে যাই, এটা আমাদের ব্যর্থতা ছাড়া আর কোনো কিছুই। প্রিয় ইসলামী ভাইরা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমরা নিয়ত করে নিই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য। আমরা এই বয়ান শেষ পর্যন্ত শুনবো ইনশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, ইসলামী শরীয়তের পাঁচটি ভিত্তির উপর সুপ্রতিষ্ঠিত আমরা সবাই অবগত আছি, ঈমান, নামাজ, রোজা, হজ ও যাকাত। ইসলামী শরীয়তে কয়েকটি বিষয় যা সবার সাথে সম্পর্কিত, ঈমান এটা সবার সাথে সম্পর্কিত, ঈমানের পর নামাজ এবং রোজা, এ দুইটা বিষয়। নামাজ এটা অসুস্থ ব্যক্তির উপরও ফরজ, কিন্তু রোজাটা অসুস্থ ব্যক্তির উপর ফরজ যত পিছনে যাবে কিছু কিছু কনসিডার। হজ এবং যাকাত, হজ তার উপর ফরজ যার সম্পদ আছে, পাশাপাশি শারীরিক ক্ষমতা আছে, পথ নিরাপদ আছে, কিছু শর্ত সাপেক্ষে হজ ফরজ। আর যাকাত কার উপর ফরজ? যাকে আল্লাহ তাআলা সম্পদের মালিক করেছেন তার উপর যাকাত ফরজ। মনে রাখবেন, যাকাত শব্দের অর্থ হচ্ছে শুদ্ধ, পরিশুদ্ধতা, পবিত্রতা, বৃদ্ধি করা। অনেকগুলো প্রতিশব্দ আছে যাকাত শব্দের, অনেকগুলো অর্থ শুদ্ধ করে। যেমনই ভাবে স্বর্ণকে, 18 ক্যারেট স্বর্ণকে আগুনে পোড়াইয়া 22 ক্যারেট স্বর্ণতে পরিণত করে, শুদ্ধ করে। এখানে যে খাত থাকে, যেটাকে বলে অনেক সময় আমরা বলি বাংলা স্বর্ণ, বাংলা যেটা 16-17 ক্যারেট বা 18 ক্যারেট ধরা হয়, এটাকে যখন পোড়ানো হয়, পুড়িয়ে সেটাকে শুদ্ধ করে 22 ক্যারেটই সাধারণত যায়, সেখানে উপনীত করা হয়। ঠিক অনুরূপভাবে আমাদের যে সম্পদ আছে, ওই সম্পদের যখন নাকি যাকাত প্রদান করা হয়, তখন এর শুদ্ধতা আসে। এর আরেকটি অর্থ বৃদ্ধি করা, অর্থাৎ যাকাত যে ব্যক্তি প্রদান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই সম্পদের মধ্যে বরকত দান করবে। আর শরীয়তের পরিভাষায় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নির্ধারিত পরিমাণ সম্পদের নির্দিষ্ট অংশ কোরআনে বর্ণিত 8 প্রকারের কোন এক প্রকার অথবা প্রত্যেককে দান করে মালিক বানিয়ে দেয়াকে যাকাত বলা হয়। প্রিয় ইসলামী ভাইরা, যাকাত এর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান সূরা বাকারা 43 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, এবং নামাজ কায়েম করে রাখো, যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ ফরমান সূরা মাআরিজের 23 এবং 24 নম্বর আয়াতে, الذين هم على صلاتهم دائمون والذين في اموالهم حق معلوم, যারা আপন নামাজগুলোর পাবন্দ থাকে এবং ওই সমস্ত লোক যাদের সম্পদের মধ্যে একটি নির্দিষ্ট প্রাপ্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে এমনই ভাবে বিভিন্ন জায়গাতে যাকাত সম্পর্কে 82 জায়গাতে কমবেশি ইরশাদ করেছেন, যেখানে নামাজের কথা এসেছে এরই পাশাপাশি যাকাতের কথা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, সরকারে দু আলম নূরে মুজাসসাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাদের মধ্যে যারা ধনী তাদের থেকে গ্রহণ করা হবে, আর তাদের মধ্যে যারা দরিদ্র বা অভাবী তাদের মধ্যে বণ্টন করা হবে। ইসলাম হচ্ছে একটি সাম্য, ভ্রাতৃত্বের ধর্ম, ভালোবাসার ধর্ম। কারো কাছে প্রচুর পরিমাণ অর্থ পুঞ্জীভূত হতেই থাকবে, আর আরেক শ্রেণী সে সব কিছু থেকে বঞ্চিত থাকবে, এটা ইসলাম না। প্রিয় ইসলামী ভাইরা, যাকাত এর ব্যাপারে এসেছে যে যাকাত কেন দেব। প্রথম নাম্বার কথা হচ্ছে, যাকাত এটা আল্লাহ তাআলার বিধান করে দিয়েছেন, এজন্য প্রদান করব। হ্যাঁ, যাকাত এজন্য দেব, আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন। যাকাতের মাধ্যমে দুইটা শ্রেণীর মাঝে ভালোবাসার সেতুর বন্ধন তৈরি হয়, ধনী শ্রেণী এবং দরিদ্র শ্রেণী। যদি যাকাত সম্পদ প্রদান না করা হয়, তাহলে দরিদ্র শ্রেণী ধনী শ্রেণীর ব্যাপারে সব সময় একটি খারাপ ধারণা তার মাঝে স্থাপিত হবে। আর যখনই কোনো ধনী ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি দরিদ্র ব্যক্তিকে যাকাত প্রদান করবে, তখন তাদের মাঝে ভালোবাসার বন্ধন সৃষ্টি হবে, সমাজের মধ্যে একটি স্থিতিশীল অবস্থান সৃষ্টি হবে। প্রিয় ইসলামী ভাইরা, হাদিসে পাকের মধ্যে মুসলিম এবং বুখারী শরীফের হাদিসে এসেছে, হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাকে মানুষের সাথে যুদ্ধ করার নির্দেশ দেয়া হয়েছে যতক্ষণ না তারা সাক্ষ্য প্রদান করে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, নামাজ কায়েম করে এবং যাকাত আদায় করে। হযরতে সাইয়্যিদুনা আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নসিহত করছিলেন, তিনবার শপথ করে তিনি বললেন, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, যাকাত প্রদান করবে, সব ধরনের কবিরা গুনাহ থেকে বিরত থাকবে, আল্লাহ তাআলা তার জন্য অবশ্যই বেহেশতের দরজাকে খুলে দিবেন, খুলে দিয়ে বলবেন তোমরা নিরাপদে তাদের প্রবেশ করো। প্রিয় ইসলামী ভাইরা, যাকাত আদায় করে যারা তাদের জন্য রয়েছে এমনই ভাবে নিয়ামতের কথা। আবার এরই পাশাপাশি যারা যাকাতকে আদায় করবে না, যাকাতের ব্যাপারে এদিক সেদিক করবে, এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ইরশাদ করেছেন, সূরা আলে ইমরান এর 180 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এসব ফরমান, যারা কার্পণ্য করে ওই জিনিসের মধ্যে যা আল্লাহ তাদেরকে আপন করুণায় দান করেছে, তারা কখনো যেন সেটাকে নিজের জন্য মঙ্গলজনক না মনে করে, মঙ্গলজনক মনে না করে, বরং সেটা তাদের জন্য অকল্যাণকর। তারা যেসব সম্পদের মধ্যে কার্পণ্য করেছিল, অদূর ভবিষ্যতে কিয়ামতের দিন সেগুলো তাদের গলার মধ্যে ঝুলিয়ে দেয়া হবে এবং আল্লাহ তাআলাই সত্তাধিকারী আসমান সমূহ জমিনের, আর আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত আছেন। প্রিয় ইসলামী ভাইরা, কোরআন মাজিদের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাওবার 35 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এরশাদ করেন, যেদিন উত্তপ্ত করা হবে জাহান্নামের আগুনের মধ্যে, অতঃপর তা দ্বারা দাগ দেয়া হবে তাদের ললাটগুলোতে, পার্শ্ব এবং পৃষ্ঠ দেশগুলোতে। এটা হচ্ছে তাই যা তোমরা নিজেদের জন্য পুঞ্জীভূত করেছিলে, এখন স্বাদ গ্রহণ করো এই পুঞ্জীভূত করা। আল্লাহ তাআলা এখানে স্পষ্টভাবে একদিকে যাকাত প্রদান করার ফল বলেছেন, আর অন্যদিকে যাকাত না দেওয়ার শাস্তি বর্ণনা করেছেন। যারা যাকাত আদায় করবে না, স্বর্ণ রৌপ্য সম্পদ ইত্যাদিতে পুঞ্জীভূত করবে, যাকাতকে আদায় করবে না, কিয়ামতের দিন এগুলোকে একটি গোলাকৃত অবস্থায় রেখে গরম করবে, অতঃপর তার পৃষ্ঠদেশে, বুকে, পিঠে, বিভিন্ন জায়গাতে তা দিয়ে শাস্তি প্রদান করা হবে। অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে সম্পদের যে যাকাত দেবে না, ইন্ডাস্ট্রির মালিক আছি, জায়গার মালিক আছি, ব্যবসায়ী, বিভিন্ন ব্যবসায়িক সম্পদের মালিক আছি, কিন্তু আমি তা হিসাব করি না, আরে ঠিক আছে দিয়ে দাও, থোকা পাসা, আমরা বলি না থোকা পাসা, 20-25 হাজার 50 হাজার দিয়ে দাও, আরে এরকম হয়, আমরা অনেকে কিন্তু এই বিষয়টা করে থাকি। মনে রাখবেন, যে সকল ব্যক্তিরা পূর্ণতার সাথে যাকাত আদায় করবে না, কিয়ামতের ময়দানে ওই সম্পদগুলোকে সাপের আকৃতিতে তার গলার মধ্যে ঝুলিয়ে দেয়া হবে, এবং এই সাপ কিয়ামতের দিন যেদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমপরিমাণ একটা দিন, কত হাজার? পঞ্চাশ হাজার বছর, পঞ্চাশ হাজার বছর একটি দিন। আমাদের জিন্দিগির হায়াত ষাট বছর, সত্তর বছর, একশো বছর। আমরা ইতিহাস জানি দুই হাজার বছরের, তিন হাজার বছরের ইতিহাসও আমরা জানি বাস্তব কিনা। আর ওই দিনটা হবে পঞ্চাশ হাজার বছরের সমান একটি দিন। ওই দিন যে ব্যক্তি জাকাত আদায় করবে না সম্পদের, ওই সম্পদকে তার গলার মধ্যে সাপের আকৃতিতে ঝুলিয়ে দেয়া হবে এবং তা সবল মারতে থাকবে। স্বর্ণ রৌপ্য দেবে না, তাহলে তার বুকে এবং পিঠের মধ্যে তাকে স্যাগ দিতে থাকবে। আপনার আমার ওই শাস্তিকে ভোগ করার কি ক্ষমতা আমরা রাখি? আজ আমরা সম্পদকে উপার্জন করছি সুখের জন্য, কিন্তু কখনো নয় যার উপর জাকাত ফরজ আছে সে কিন্তু নিজের ভোগের জন্য জমায় রাখতেছে না, বরং তার সন্তানের জন্য সম্পদকে রেখে যাচ্ছে, তার উত্তরাধিকারীদের জন্য রেখে যাচ্ছে। আমি অনুরোধ জানাবো, ভাই আগে আপনি বাঁচুন, আগে আমি নিজে বাঁচি। একটা প্রবাদ আছে না, নিজে বাঁচলে বাপের নাম। আমি নিজেই শাস্তি ভোগ করব, ওই সম্পদ দিয়ে আমি আমার সন্তানকে সুখ দিয়ে যাব। এটা ভুল কনসেপ্ট, ভুল ধারণা। আপনি আমি শাস্তি থেকে বাঁচতে পারবো না যদি না জাকাত না আদায় করি। প্রিয় ইসলামী ভাইরা শুনুন, প্রিয় আমাদের প্রিয় আকা মাদিনীওয়ালে মুস্তফা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কোনো স্বর্ণ বা রৌপ্যের মালিক যদি আপন সম্পদের মালের জাকাত আদায় না করে, তবে এই সম্পদকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে উত্তপ্ত করে কিয়ামতের দিন তা দ্বারা তার পিঠ পার্শ্ব কপালে ছেঁকা দিবে। আর যখন তা ঠান্ডা হয়ে হবে সাথে সাথে আগুনে পুনরায় উত্তপ্ত করা হবে, এমন দিনে তাকে শাস্তি দেওয়া হবে যে দিনটি হবে পঞ্চাশ হাজার বছরের সমান, আর বান্দার বিচার কার্য শেষ হওয়া পর্যন্ত চলতে থাকবে। অতঃপর সে দেখতে পাবে তার গন্তব্য হয় জান্নাতে দিকে অথবা জাহান্নামের দিকে। প্রিয় ইসলামী ভাইয়েরা, তাহলে আমরা কেন আদায় করছি না? এই যে আমরা জাকাত দিয়ে আদায় করছি না, আমরা মনে করি এই জাকাতের সম্পদের মালিক আমি, এটা মনে করি না। আসলে কি জাকাতের সম্পদ, এই সম্পদটা যে দিয়েছে আমাকে আল্লাহ তাআলা, বাড়ি যা করলাম, গাড়ির মালিক হইলাম, ব্যবসার মালিক হইলাম, স্বর্ণ কিনলাম, রূপা কিনলাম, এই যে সম্পদের মালিক, এটা আপনি বুকে হাত দিয়ে বলেন তো হাকিকতে এটার মালিক আপনি? কশিন কালেও না। হ্যাঁ, কিছু লোক আছে যারা এই সম্পদের মোহে অন্ধ হয়ে গিয়েছে, এই সম্পদের ভালোবাসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দয়াকে, আল্লাহ তাআলার এই দানকে অস্বীকার করছে। আল্লাহ তাআলা বলেন, সম্পদের মোহ তোমাদেরকে অন্ধ করে রেখেছে, খুব শীঘ্রই তোমরা তা জানতে পারবে। আপনি আমি যেন প্রিয় ভাই সম্পদের মোহে অন্ধ না হই। এই পৃথিবীতে কারুন নামক এক ব্যক্তি ছিল যার শত শত উট শুধুমাত্র তার সম্পদের গোডাউনের চাবি ছিল, শত শত উট পরিমাণ চাবিগুলো বহন করত। সে যখন আল্লাহ তাআলার সাথে অবাধ্যতা করেছে, অহংকার করেছে, তখন তাকে জমিনের মধ্যে দাবিয়ে দেওয়া হয়েছে। আমরা যেন এক সম্পদের কারণে আল্লাহ তাআলার কাছে গ্রেফতার না হই, আমাদের জাকাত আদায় করতে হবে। জাকাত কার উপর ফরজ? প্রিয় ইসলামী ভাইরা, বলা হয়েছে নিসাব পরিমাণ সম্পদের মালিকের উপর জাকাত ফরজ। নিসাব কাকে বলে? সহজ ভাষায় সাড়ে সাত বড়ি স্বর্ণ অথবা বাউন্ন বড়ি রূপা অথবা উভয়টার সংমিশ্রণে যে কোনো একটার দামের পরিমাণ যদি আপনার নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রয়োজন ব্যতিরেখে এক বছর অবশিষ্ট থাকে, তাহলে জাকাত ফরজ। জাকাত কিন্তু আপনার স্বাভাবিক টাকার কথা বলা হয় নাই, আপনার 1,00,000 টাকা, 10,00,000 টাকা, 50,00,000 টাকা আপনার মাসে খরচ করেন, এটাতে বাধা দেয় নাই কিন্তু আল্লাহ তাআলা, এর উপর যাকাত ফরজ না। আপনার যতটুকু প্রয়োজন, যতটুকু ইচ্ছা আপনি খরচ করে ফেললেন হালাল পন্থায়, খরচ করার পর আপনি যেটা জমাচ্ছেন, জমানো সম্পদের কথা বলা হয়েছে, আপনি খরচ করে ফেললেন, আয় করছেন, ব্যয় করছেন, এখানে যাকাত নেই, কিন্তু যখনই আপনি সেটাকে পুঞ্জীভূত করছেন, জমা রাখছেন, যখন আপনার এক বছর অবশিষ্ট রইল, এক বছর জমে রইল এই টাকাটা, হোক সেটা ব্যাংকের মধ্যে, হোক সেটা ব্যবসায়িক কিংবা বিভিন্ন ধরনের, তখন এই সম্পদের উপর যাকাত খরচ হবে। বলা হয়েছে যাকাত শব্দের অর্থ বৃদ্ধি, যেমনই ভাবে জমিনের মধ্যে মানুষ বীজকে বপন করে দেয়, অতঃপর সেটা থেকে ফসল উঠতে থাকে। কোরআনে পাকে আল্লাহ তাআলা এক্সাম্পল দিয়েছেন, উদাহরণ দিয়েছেন, যে একটি ধানকে যখন জমিনের মধ্যে পুঁতে দেয়া হয়, সেখান থেকে একটি শীষ বের হয়, একটি গাছ বের হয়, ওই গাছ থেকে 7টি শীষ বের হয়, ওই 7টি শীষের মধ্যে এক একটার মধ্যে 100টা করে ধান জন্ম নিতে থাকে। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে এই উদাহরণ দিয়ে দিয়েছেন, বুঝিয়েছেন, যখন কোন বান্দা আল্লাহর রাস্তায় এমনই ভাবে খরচ করবে, আল্লাহ তাআলা তাকে এমন ভাবে বৃদ্ধি করে দিবেন। তারপরেও কি আমরা যাকাত আদায় করব না? মনে রাখবেন, যাকাত এটা ভিক্ষা এক জিনিস, সদকা এক জিনিস, আমি কাউকে সাহায্য করলাম নফল সাহায্য, এটা ভিন্ন জিনিস, আর যাকাত সম্পূর্ণ ভিন্ন। নফল সদকা এটা আপনার ইচ্ছাধীন, এর জন্য আপনাকে পাকড়াও করা হবে না, গ্রেফতার করা হবে না, শাস্তি দেয়া হবে না। হ্যাঁ, যদি আপনি নফল সদকা করেন, আপনাকে আল্লাহ তাআলা সওয়াব দান করবে, এর অনেক ফজিলত রয়েছে। সদকার সদকায়, এই দানের সদকায় আল্লাহ তাআলা বালা মুসিবতকে দূর করে দেন। বলা হয়েছে সদকার আগে বালা মুসিবত অগ্রসর হতে পারে না, কিন্তু যাকাতটা ভিন্ন বিষয়, এটা নির্ধারিত, আপনাকে দিতেই হবে, বাধ্যতামূলক, কারণ আপনার যে সম্পদ আছে এটার মাঝে দরিদ্রের হক মিশ্রিত, আল্লাহ তাআলা করে দিয়েছেন। বলবেন এটা কিভাবে? আপনি যে আপনার বাবার সম্পদ পেয়েছেন উত্তরাধিকারী সূত্রে, এটা কোন সূত্রে পেয়েছেন কখনো চিন্তা করেছেন? বলবেন বিধান, এটা কে দিয়েছে বিধান? স্রষ্টা দিয়েছে বিধান। যেই সূত্রের অধিকার বলে, যেই কোরআনের আইনের মাধ্যমে আপনি আপনার বাবার সম্পদের উত্তরাধিকারী হয়েছেন, আপনি আপনার মায়ের সম্পদের উত্তরাধিকারী হয়েছেন, ঠিক ওই কোরআনের আইন অনুযায়ী দরিদ্র ব্যক্তি আপনার সম্পদের 2.5% হকদার। এটা ভিক্ষা না, সদকা না, হ্যাঁ এটা তো সদকা, ওয়াজিব সদকা, এটা তার অধিকার, এটা তাকে আদায় করতেই হবে। বিধায় আমরা যখন যাকাত দেব, আমি মাদানী চ্যানেল দর্শক বৃন্দ এবং এখানে যারা আছি, আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, আমরা যেন আমাদের মাঝে কনসেপ্ট তৈরি না করি, আমি দরিদ্রকে সাহায্য করছি, ভিক্ষা দিচ্ছি, না, এটা ভিক্ষা না, এটা তার অধিকার, অধিকার আদায় করছি। আমি যখন কোন দোকানের মধ্যে গিয়ে 100 টাকা দিয়ে কোনো সামান চাই, এটা আমার অধিকার হয়ে যায়, ঠিক না? আমার বাবার ইন্তেকালের পর ওই জায়গার মালিক আমি, অধিকার হয়ে যাই, এটা আমাকে দিতেই হবে, অন্য কোনো ব্যক্তি এটা ভোগ করতে পারবে না, কারণ ইসলাম এটাকে নির্ধারণ করেছে। ঠিক অনুরূপ ভাবে এই যাকাতের বিষয়টা, দরিদ্রদের অধিকার রয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, এই যাকাত আবার কে খেতে পারবে? এর জন্য 8টি কোরআনে পাকের নির্ধারিত অবস্থান রয়েছে, ফকির, মিসকিন, মুসাফির, দিনের মুজাহিদ, বিধর্মী, যাদেরকে ইসলামের প্রতি উৎসাহিত করা হয়, যাকাত যারা কালেক্ট করবে, এরকম 8টি খাত রয়েছে। আমরা এই বিষয়টি অবশ্যই উলামায়ে আহলে সুন্নতের কাছ থেকে জেনে নিব। যাদের কাছে 42,000 টাকা জমা আছে দৈনন্দিন খরচ করার পর, তাদের উপর কিন্তু যাকাতই ফরজ। আমাদের সমাজে আমরা বর্তমানে অর্থবিত্ত আমাদের প্রচুর হয়ে যাচ্ছে বিধায় 42,000 টাকা এটাকে আমরা বড় কিছু মনে করি না। অনেকে 42,000 টাকা থাকার পরেও জাকাত গ্রহণ করে থাকে। এজন্য আমি বলবো অবশ্যই আপনি যে জাকাত প্রদান করবেন, যাকে আপনি জাকাত দিচ্ছেন সে কি জাকাতের হকদার কিনা সেটা আপনাকে জেনে নিতে হবে, কারণ এটা আপনার এবাদত। এবাদত এটাকে পরিপূর্ণ করার দায়িত্ব আপনার রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, জাকাত কে কে গ্রহণ করতে পারবে এটা নির্ধারিত একটি, যেমন আপনার পিতা মাতাকে আপনি জাকাত প্রদান করতে পারবেন না, আর সে পিতা মাতা কেমন সেই সন্তান যে নিজে জাকাত প্রদান করছে আর পিতা মাতা দরিদ্র, এ তো কশিন কালেও হতে পারে না। যেন আমরা পিতা মাতা সেদিকে খেয়াল রাখি এবং আমাদের প্রতিবেশী এই জাকাতের প্রথম হকদার হচ্ছে আপনার রক্তের সম্পর্ক যারা আছে, আপনার রক্তের সম্পর্কে যে আত্মীয় জাকাত খেতে পারে তারা অধিকার, তারপর প্রতিবেশী আপনার অধিকার, যে আপনার চারপাশে আছে দরিদ্র শ্রেণী তারা এর অধিকার রয়েছে। এরই পাশাপাশি আমি অনুরোধ জানাব দিনী প্রতিষ্ঠানের মধ্যে আপনার এই জাকাতের অংশকেও আপনি প্রদান করেন, আপনার রক্তের সম্পর্কের আত্মীয়কে, প্রতিবেশীকে এবং দিনী প্রতিষ্ঠান যে পরিচালনা করছে দাওয়াতে ইসলামী, আজ আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে প্রায় কমবেশ 3,000+ জামিয়া এবং মাদ্রাসাতুল মদিনা মিলে প্রায় 3,400+ মাদ্রাসা দাওয়াত ইসলামী সারা পৃথিবীতে পরিচালনা করছে। আমি আপনাকে অনুরোধ জানাবো আপনার সেই অর্থ দাওয়াত ইসলামীকে অবশ্যই প্রদান করুন, কারণ এই জাকাত ফান্ডের মাধ্যমে দাওয়াত ইসলামী যে বিশাল, আমি একটি বিভাগের কথা শুধুমাত্র আপনি বললাম মাদ্রাসাতুল মদিনা জামিয়াতুল মদিনা, 104 বিভাগ আছে দাওয়াত ইসলামীর, যেখানে কোটি কোটি টাকা, যারা অন্ধ তাদের জন্য বই, যারা প্রতিবন্ধী তাদেরকে ইশারায় এলমিদিন শিখানোর ব্যবস্থা, যারা জেলখানার ভিতর আছে সেখানে গিয়ে দাওয়াত ইসলামী তাদেরকে এলমিদিন শিখাচ্ছে, আলহামদুলিল্লাহ এমনই ভাবে দাওয়াত ইসলাম বিভিন্ন বিভাগের মধ্যে কাজকে পরিচালনা করছে। তো আমি আপনাদেরকে অনুরোধ জানাব আপনার জাকাতকে সঠিকভাবে আদায় করুন এবং এই জাকাতের হকদারকে আপনি পৌঁছে দিন আপনার প্রতিবেশীকে, আপনার আত্মীয়কে এবং দাওয়াত ইসলামীকে। যেমন কোরবানি আমরা করি, কোরবানি করার পর এটা জায়েজ, নিজে খেয়ে ফেলতে পারবেন, কিন্তু আমাদের উলামায়ে কেরাম বুজুর্গানে দিন একটা সুন্দর পদ্ধতি দিয়েছে না, সেটা কি, তিনটা ভাগ করো, একটা ভাগ গরিবকে দাও, একটা ভাগ আত্মীয় স্বজনকে দাও, আর একটা ভাগ নিজে রাখাও। তো জাকাত এর ব্যাপারটাও যদি আমরা আমার রক্তের সম্পর্ক, প্রতিবেশী এবং দাওয়াতে ইসলামীকে আমরা নেই, তাহলে এর মাধ্যমে আলহামদুলিল্লাহ একটি সুন্দর সমাজ ব্যবস্থা সৃষ্টি হবে, প্রতিবেশীর হক আদায় হবে, আত্মীয়র হক আদায় হবে, এরই পাশাপাশি দিনে ইসলামের এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার সহযোগিতার দ্বার খুলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মরি যেন ইমান নিয়ে